exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
ABC Radio 89.2 FM. কুয়াশায় সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শর্মী। আর আমার সঙ্গে রয়েছে কুয়াশা এক্স ফাইলস এবং কুয়াশার গল্প। আর কুয়াশা এক্স ফাইলসে যে সত্য ঘটনা শুনলেন, সেই সত্য ঘটনাটির নাম দ্য ওয়াইফ কিলার রবার্ট স্প্যাঙ্গলার। আসুন তাহলে শুনি কুয়াশা এক্স ফাইলসে দ্য ওয়াইফ কিলার রবার্ট স্প্যাঙ্গলার। তারপর আবার ফিরছি কুয়াশা
এক্স ফাইলস।
ছোট্ট একটা পৌরসভা যার নাম লিটল টপ, প্রায় 40,000 মানুষের বসবাস। জায়গাটা বেশ শান্ত, কোনো বাড়তি কোলাহল নেই, যে যার মতো ব্যস্ত। সারা রাত ভারী বরফ পড়ার কারণে শীতের সকালগুলো আরো নীরব থাকে। সবাই ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে বের হয় যার যার কর্মস্থলের উদ্দেশ্যে। লিটল টাউনে বাস করা হাজারো পরিবারের মধ্যে রবার্ট স্প্যাঙ্গলারের 4 সদস্যের একটা পরিবারও ছিল, যেখানে রয়েছে সে, তার স্ত্রী ন্যান্সি, তাদের ছেলে ডেভিড এবং তাদের মেয়ে সুজান। রবার্ট স্প্যাঙ্গলার অন্য সবার মতো একজন সাধারণ মানুষ, ভালোবাসার স্বামী আর আদর্শ বাবা। সে আমেরিকান ওয়াটার ওয়ার্কস কোম্পানিতে চাকরি করত, আর তার স্ত্রী ন্যান্সি ছিল একজন গৃহিণী। আগে চাকরি করলেও সন্তান জন্ম নেওয়ার পর থেকে সে বাসায় থেকে ছেলে মেয়েদের সাথে সময় কাটায়। তাদের ছেলে ডেভিডের বয়স ছিল 17 আর মেয়ে সুজানের বয়স 15 বছর। অন্যান্য সব পরিবারের মতো এই পরিবারটাও ছিল একদম সাদা মাটা। কিন্তু 1978 সালের 30শে ডিসেম্বর ঘটে যাওয়া একটা ঘটনা এই পরিবারটির সম্পর্কে সব ধারণা বদলে দিতে বাধ্য করবে সবাইকে। ক্রিসমাস আর নিউ ইয়ারের মাঝামাঝি সময়টা একটু স্বস্তিতে কাটাতে অনেকে লম্বা ছুটি নিয়ে শহরের বাইরে চলে গেছে। সুজানের 16 বছর বয়সী বয়ফ্রেন্ড টিম ট্রেভিটিক তাদের বাসায় যায় সুজানের সাথে সারাদিন কাটাবে বলে। সে বাড়ির সামনে এসে অনেকক্ষণ দরজায় দাঁড়িয়ে কলিং বেল বাজাতে থাকে, কিন্তু কেউ দরজা খোলে না, ভেতর থেকে কোনো সাড়াও দেয় না কেউ। এবার সে বাড়ির সামনে থেকে বের হয়ে ঘুরে চলে যায় সুজানের শোবার ঘরের জানালার সামনে। সেখানে গিয়ে সুজানের জানালায় ঢিল ছুটতে থাকে, তারপরেও কোনো সাড়া নেই। সে ভাবে হয়তো সুজানের মা বাবা বাইরে গিয়েছে আর সুজান তার রুমে ঘুমাচ্ছে, তাই সে জানালা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে তারপর সোজা চলে যায় সুজানের ঘরে। সেখানে গিয়ে দেখে যথারীতি সে যেরকম ভেবেছিল ঠিক তাই, সুজান ঘুমাচ্ছে। সে অনেকবার সুজানকে ডাকে কিন্তু সুজান ঘুম থেকে ওঠে না। তারপর সে সুজানের কাছে গিয়ে তাকে ধাক্কা দিয়ে ঘুম ভাঙানোর চেষ্টা করে, কিন্তু তখন সে বুঝতে পারে যে সুজান আসলে ঘুমোচ্ছে না, বরং তার নিজের বিছানায় মৃত অবস্থায়। সে ভয় পেয়ে দৌড়ে যায় সুজানের বড় ভাই ডেভিডের রুমে। সেখানে গিয়েও সে দেখে ডেভিডও তার বিছানা মরে পড়ে, সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সাথে সাথে সে পুলিশকে খবর দেয় আর মুহূর্তের মধ্যেই পুলিশ চলে আসে ঘটনাস্থলে। পুলিশ সুজানের বাড়িতে এসে পুরো বাড়িটা ক্রাইম সিন বলে ঘোষণা করল। তারা জানালো যে সুজানকে একবার গুলি করে মারা হয়, গুলিটা করা হয় ঠিক তার বুক বরাবর, দেখে মনে হবে তাকে কিছু দূর থেকে গুলি করা হয়েছিল, আর মারা যেতেও তার খুব বেশি সময় লাগেনি। আর তার বড় ভাই ডেভিডকেও একইভাবে বুকে গুলি করে মারা হয়। পুলিশ ভাবে হয়তো এটাই শেষ, কিন্তু না, পুলিশদের জন্য আরো ভয়ঙ্কর একটা দৃশ্য অপেক্ষা করছিল তখন সেখানে। পুলিশ যখন পুরো বাড়ির তল্লাশি চালিয়ে নিচে বেসমেন্টে গেল, সেখানে দেখল রবার্ট স্প্যাঙ্গলারের স্ত্রী ন্যান্সি স্প্যাঙ্গলার চেয়ারে নিস্তেজ হয়ে বসে আছে, মাথা থেকে রক্ত পড়ে পুরো ঘর ভরে গেছে, আর একটা বন্দুক কিছুদূর পড়ে আছে। সেখানে আবার একটা কাগজ চিঠিও লিখে রাখা, যেটাকে সুইসাইডাল নোট বলা হয়, কিন্তু চিঠিটা কারো হাতে লেখা চিঠি না, একটা টাইপ করা চিঠি। সেই চিঠিটাতে লেখা যে ন্যান্সি স্প্যাঙ্গলার ডিভোর্সের পর তাদের ছেলে মেয়েকে নিজের কাছে রাখতে চাচ্ছিল, কিন্তু রবার্ট কিছুতে সেটা মেনে নিচ্ছিল, যার ফলে তাদের অনেক ঝগড়া চলছিল বেশ কিছুদিন ধরে। একদিন সে হুট করে এই বন্দুকটি পেয়ে যায়, আর তখনই সে উদ্ধার করে। সাধারণভাবে এখানে কেসটি মিটে যাওয়ার কথা, তার মৃত্যু আর মৃত্যুর কারণ দুটোই পুলিশ জেনে গেছে, কিন্তু তবুও পুলিশের কেমন যেন সন্দেহ হতে লাগলো। তার এই সুইসাইডাল নোটটাকে খুব বেশি ভরসা করতে পারল না। পুলিশ পুরো বাড়ি আর সবগুলো রুমের ছবি, যত হাতের ছাপ আছে সব নিয়ে নিলেন, এমনকি যেই টাইপরাইটারে চিঠিটা টাইপ করা হয়েছিল সেটাও তার নিয়ে নিলেন। পরদিন সকালে রবার্ট স্প্যাঙ্গলার বাড়ি ফিরে দেখে তার পুরো বাড়িটাই একটা ক্রাইম সিনে পরিণত হয়েছে। সে এসব দেখে সেখানে থাকা এক পুলিশকে জিজ্ঞাসা করে তার বাড়িতে কি হয়েছে। পুলিশের কাছ থেকে সবটা শোনার পর সে খুবই অবাক হয়। সে পুলিশকে জানায় যে সেই বন্দুকটা আসলে তার। তারপর সে পুলিশকে তাদের নতুন এক গল্প বলতে চায়। তারা দুজনে ইউনাইটেড স্টেটের লোয়ার এইমস শহরে বসবাস করত। তরুণ বয়সে তাদের মানে রবার্ট স্প্যাঙ্গার আর ন্যান্সির পরিচয় হয়। রবার্ট ছিল তাদের কলেজের ফুটবল স্টার আর ন্যান্সি সব থেকে সুন্দরী মেয়েদের মধ্যে একজন। সেখান থেকে ভালো লাগা এবং এরপর একটা সম্পর্ক তৈরি হওয়া। পুরো কলেজে তাদের প্রেম ছিল দেখার মতো। পড়ালেখা শেষে খুব বেশি দেরি করেনি তারা, কিছুদিনের মধ্যেই বিয়ে করে ফেলে। তারা দুজনেই খুব হাসি খুশি ছিল, সবার সাথে অনেক ভালো ব্যবহার করত, সবার সাথে মিলেমিশে চলত। তাদের প্রতিবেশী সহ ন্যান্সির বাবা মাও এটা মেনে নিতে পারে না যে তাদের মেয়ে এরকম একটা কিছু করতে পারে, কারণ ন্যান্সি কোনোদিনই বন্ধুকেই পছন্দ করত না। পুলিশ রবার্টকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে ডাকে। সেখানে সে পুলিশকে জানায় যে তাদের মধ্যে কিছু দ্বন্দ্ব চলছে অনেকদিন ধরে, এমনকি বেশ কয়েক মাস ধরে তারা আলাদা থাকতে শুরু করেছে। তাদের মধ্যে দ্বন্দ্বের কারণ জানতে চাইলে রবার্ট বলে তার অফিসের একজনের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি হয় যার নাম শ্যারন কুপার। স্বাভাবিকভাবে ন্যান্সি সেটা মেনে নেয় না। এরপর থেকেই শুরু তাদের ঝগড়াঝাটি। রবার্ট এও জানে যদিও সে চাইতো তাদের বিয়েটা ভেঙে যাক, কিন্তু তার স্ত্রীর এই ঘটনায় সে খুবই আহত। 30 ডিসেম্বর মানে যেদিন ন্যান্সি তার দুই ছেলে মেয়েকে হত্যা করে নিজে আত্মহত্যা করে, সেদিন সকালে ন্যান্সি আর রবার্টের ঝগড়া হয়। রবার্ট মাথা ঠান্ডা করার জন্য বাসা থেকে বেরিয়ে যায় আর তারপরের দিন বাসায় ফিরে দেখে এই অবস্থা। পুলিশ রবার্টকে পলিগ্রাফ টেস্ট দিতে বলে। রবার্টও এতে রাজি হয়ে যায়, কিন্তু টেস্টের রেজাল্ট দেখে পুলিশ পজিটিভ বা নেগেটিভ কিছু বলতে পারে না। পরে পুলিশ ভাবল ভালোভাবে রবার্টের পুরো শরীরে তল্লাশি চালিয়ে কোনো প্রমাণ পাওয়া যায় কি, কিন্তু না, সেরকম কিছুই পাওয়া যায় না রবার্টের কাছ থেকে। ঘটনাস্থলে পাওয়া বন্দুকের গান পাউডার ফরেন্সিক ল্যাবে পাঠানো হয় পরীক্ষা করার জন্য। তখন টেকনোলজি এতটা উন্নত না থাকায় কিছুদিন সময় লাগে রেজাল্ট বেরোতে। ইতিমধ্যে পুলিশের সাথে রবার্টের আরো একটা জিজ্ঞাসাবাদ পর্ব বাকি থাকে, সেটা হতে আরো কিছুদিন দেরি। সেটা রবার্ট দোষী প্রমাণ না হলে তাকে পুলিশের নজর থেকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু রবার্টের বাড়ি পুরোটাই এখন ক্রাইম সিন, তাই তার থাকার জায়গা হিসেবে একজন পুলিশের বাসা চেক করে দেওয়া হয়। সে ওখানে থাকতে রাজি হয়ে যায়। যার বাসায় সে থাকছিল সে পুলিশ তার ভাবভঙ্গি দেখে খুব অবাক হত। নিজের পুরো পরিবার হারিয়েও তার ভেতরে একটু দুঃখবোধ বা কষ্ট ছিল না, সে খুব স্বাভাবিকভাবে চলাফেরা করত। কিছুদিন পর বন্ধুকে পাওয়া গান পাউডার টেস্টের রেজাল্ট চলে আসলো। সেখানে পুলিশ দেখতে পেল যে ন্যান্সির হাতে কোনো ছাপ নেই, কিন্তু রবার্টের রয়েছে। পুলিশের সন্দেহ আরো বেড়ে যায়। 1979 সালের 3রা ফেব্রুয়ারি রবার্টকে পুলিশ স্টেশনে ডাকা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গান পাউডারের কথা জিজ্ঞেস করা হলে সে আবার তার গল্পের সাথে নতুন গল্প জুড়ে দেয়। এবার সে জানায় যে 1978 সালের 30শে ডিসেম্বর সকালে তাদের ঝগড়া হওয়ার পর যখন সে বেরিয়ে যায় ঘর থেকে, তখন তার কিছুক্ষণ পরে আবার ফিরে আসে তার বাসায়। এসে দেখতে পায় যে তার স্ত্রী ন্যান্সির সামনে তার বন্দুক পড়ে রয়েছে আর ন্যান্সি মৃত অবস্থায় পড়ে রয়েছে চেয়ারে। তখন রবার্ট নাকি ঘাবড়ে গিয়ে বন্দুকটা হাতে দিয়েছিল একবার, তারপর ভয় পেয়ে সেখানে বন্দুক ফেলে দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। তার মনে হতে থাকে যে ন্যান্সির এই আত্মহত্যার জন্য হয়তো সবাই তাকেই দায়ী মনে করবে, অথবা কেউ কেউ তাকে খুনি বলে ভেবে নিতে পারে, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তার পরক্ষণেই তার সন্তানদের নিয়ে চিন্তা হতে শুরু করে, তাই সে বাধ্য হয় পরদিন আবারও বাড়িতে ফিরে আসতে। ন্যান্সি যে তার সন্তানদেরও মেরে ফেলবে এটা সে কিছুতেই মানতে পারে না, কিন্তু ন্যান্সির বাবা মা এটা মানতে নারাজ। তাদের রবার্টকে সন্দেহ হতে থাকে। ন্যান্সির অন্ত্যেষ্টক্রিয়ায় রবার্ট তার প্রেমিকাকে নিয়ে আসে। সেখানে নাকি রবার্টকে দেখে মনেই হয় না যে তার স্ত্রী আর সন্তানদের মৃত্যুতে সে দুঃখিত। ব্যাপারটা পুলিশদের নজরে আসে। রবার্টের বাড়িতে পুলিশ ন্যান্সির একটা ডায়েরি খুঁজে পায়। সেখানে ন্যান্সি প্রায় লেখালেখি করত। ন্যান্সির মৃত্যুর কিছুদিন আগে ন্যান্সি লিখেছিল সে খুব খুশি, কারণ সে আর রবার্ট নাকি তাদের মাঝে সব দূরত্ব মিটিয়ে ফেলার পরিকল্পনা করছে। রবার্ট তার সম্পর্ক শেষ করে ন্যান্সির সাথে আবার থাকবে বলে জানিয়েছে। এই লেখা পড়ে পুলিশ আরো বিভ্রান্ত হয়ে যায়। কারণ এই লেখায় কিছুতেই বোঝা যায় না যে ন্যান্সি আত্মহত্যার পরিকল্পনা করেছিল। রবার্টের বিরুদ্ধে কোন প্রমাণ না পাওয়ায় ন্যান্সির মৃত্যুকে আত্মহত্যা বলেই কেস বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কিছু মানুষের কাছে ন্যান্সির মৃত্যু নিয়ে প্রশ্ন থেকেই যায়। অল্প কিছুদিন পর রবার্ট আবার তার বাড়িতে এসে ওঠে। প্রতিবেশীদের কাছে ব্যাপারটা অনেক আকস্মিক মনে হয়, কারণ যে বাড়িতে নিজের স্ত্রী আত্মহত্যা করে সন্তানদের খুন করে সাধারণত কেউই আবার সেই বাড়িতে এসে ওঠে না। প্রতিবেশীদের আরো অবাক করে দিয়ে রবার্ট কয়েক মাসের মধ্যে তার প্রেমিকা শ্যারন কুপারকে বিয়ে করে সেই বাড়িতে ওঠে। এরপর থেকে রবার্ট, শ্যারন আর তিনটা পোষা কুকুর নিয়ে তাদের সংসার ভালোই চলতে থাকে। তাদের পছন্দের অনেক মিলও ছিল, তাই তারা প্রায় হাইকিং এ যেত। শ্যারনের পাহাড় পর্বত খুব পছন্দ ছিল। সে এত ঘোরাঘুরি করত যে নিজে একটা হাইকিং বিষয়ক গাইডবুকও লিখে ফেলে। বইটির নাম অন ফুট গ্র্যান্ড ক্যানিয়ন। এই বইটি খুব জনপ্রিয়তা পায়, তাই শ্যারনকে কম বেশি সবাই চিনত। সবকিছু ঠিকঠাক থাকার পরেও কয়েক বছর পরে রবার্ট আর শ্যারনের মধ্যে ঝামেলা হতে শুরু করল। 1986 সালের ডিসেম্বর মাস, শ্যারন আস্তে আস্তে বুঝতে পারে যে তার স্বামী রবার্টের কিছু মানসিক সমস্যা রয়েছে। শ্যারন রবার্টকে ভয় পেতে শুরু করে। তার বারবার মনে হতে থাকে যে রবার্ট তার সাথে কিছু একটা করবে। একদিন সে তার অফিসে ফোন করে খুব কান্নাকাটি করে। সে বলে রবার্ট নাকি তাকে ফলো করছে। সে একটা দোকানের ক্লোজেটে আটকা পড়েছে। অফিস থেকে তার সহকর্মী সেখানে যায় তাকে উদ্ধার করতে। গিয়ে দেখে শ্যারন খুব আতঙ্কিত আর ভয়, ঠিকমতো কথাও বলতে পারছে না। কি হয়েছে জিজ্ঞেস করলেও সে কিছু বলে না। তার কিছুদিন পরে শ্যারন আর রবার্টের ডিভোর্স হয়। শ্যারন সে শহর ত্যাগ করে। রবার্টকে এখন আবার চাকরি শুরু করতে হবে। শুধু তাই না, আইন অনুযায়ী শ্যারনকে তার মাসিক খরচও দিতে হবে। 55 বছর বয়সী রবার্ট স্প্যাংলার আবারও একা, কিন্তু সে খুব বেশি দিন একা থাকতে চায় না, তাই দেরি না করে নেমে পড়ে নতুন জীবন সঙ্গীর খোঁজে। রবার্ট স্প্যাংলার ছিল মনোমুগ্ধকারী একজন ব্যক্তি, তাই কাউকে নিজের প্রতি আকৃষ্ট করতে তার বেশি সময় লাগত না। কিছুদিনের মধ্যেই তার সাথে পরিচয় হয় এভারগ্রিন কোলোরাডোর একজন অবসরপ্রাপ্ত বুক কিপার ডোনা সানল্যান্ডের সাথে। ডোনা সানল্যান্ড খুবই একজন আনন্দ মুখর মহিলা ছিল। সবসময় যেখানে যেত সেখানে জায়গাটা আনন্দে মাতিয়ে রাখত। কখনো কাউকে কষ্ট দেওয়ার মতো কিছু করেনি সে। সবসময় সবাইকে সাহায্য করতে চেষ্টা করত। রবার্ট আর ডোনা দুজনেই দুজনকে খুব পছন্দ করে ফেলে। শুরু হয় তাদের মধ্যে এক ভালোবাসার সম্পর্ক। 1990 সালের আগস্টে তারা বিয়ে করে ফেলে। এরপরে তার লিটল টমস শহর ছেড়ে চলে যায় ডুরাঙ্গা শহরে। সেখানে গিয়ে সে আর তার নতুন স্ত্রী নতুন করে বাসা বাঁধে। ডুরাঙ্গা একটা পার্বত্য এলাকা, অসংখ্য পাহাড় সেখানে। এখানে যারা থাকে তারাও সুযোগ পেলেই হাইকিং এ চলে যায়। আর রবার্টের তো হাইকিং এর প্রতি নেশা রয়েছে। সে আর ডোনা মিলে প্রতিদিনই চলে যেত পাহাড়ে, এক একবার নতুন নতুন সব জায়গা ঘুরে দেখত। রবার্ট তাদের বাড়ির পাশেই একটা পার্কের লোকাল সকার গেমের রেফারি হিসেবে পার্ট টাইম কাজ করতে শুরু করে দেয়। এছাড়াও সে লোকাল একজন রেডিওতে আরজি হিসেবে জয়েন করে। এর ফলে সে সেই এলাকায় খুব জনপ্রিয় হয়ে ওঠে, সবাই তাকে পছন্দ করত। কিন্তু কেউ যখন তাকে তার আগের পরিবারের কথা কিছু জিজ্ঞেস করত, তখন সে এক একবার এক একটা মিথ্যে গল্প বানিয়ে বলত। কখনো বলত যে তার ছেলে ভয়ঙ্কর মাদকাসক্ত ছিল, তার ছেলে বাকি দুজনকে খুন করেছে, সে বাড়ির বাইরে থাকায় বেঁচে যায়। আবার কাউকে বলত যে একটা সড়ক দুর্ঘটনায় তার পরিবারের সবাই মারা যায়, ভাগ্যক্রমে সে বেঁচে যায়। রবার জনাকে নিয়ে প্রায় হাইকিং এ যেত, কিন্তু ডোনা হাইকিং খুব বেশি পছন্দ করত না। তার উচ্চতা ভীতি ছিল। শুরুতে রবার্টকে খুশি করবার জন্য তার সাথে হাইকিং এ গেলেও আস্তে আস্তে সেটা কমিয়ে দেয় ডোনা। তারপর রবার্ট একাই যেতে শুরু করে। এইভাবেই তাদের দুজনের মাঝে দূরত্ব বাড়তে থাকে। 1993 সালের বসন্তকাল, রবার্টের সাথে ডোনার ঝগড়াঝাটি শুরু হতে থাকে। এভাবে তাদের সম্পর্ক প্রায় ভেঙে যাওয়ার পথে। নিজের সম্পর্কটা বাঁচানোর শেষ চেষ্টা করতে ডোনা রবার্টের সাথে একবার হাইকিং এ যেতে রাজি হয়। সেই উইকেন্ডে রবার্টের সাথে ডোনা বেরিয়ে পড়ে গ্র্যান্ড ক্যানিয়নের উদ্দেশ্যে হাইকিং এ। এটা তাদের 4 দিনের ক্যাম্পিং ট্রিপ। পুরো ট্রিপ খুব ভালোই যায়, কিন্তু ট্রিপের শেষের দিনে এক দুর্ঘটনা বদলে যায় সবকিছু। সেদিন রবার্ট দৌড়ে ছুটে যায় পাহাড়ের কিছু দূরে থাকা এক সাহায্য কেন্দ্রে। সেখানে গিয়ে সে বলতে শুরু করে তারা খুব বাজে একটা দুর্ঘটনার শিকার হয়েছে। সে সাহায্য কেন্দ্রে থাকা সবাইকে জানায় যে সে এক পাশ দিয়ে পাহাড়ের ছবি তুলছিল আর তার স্ত্রী দাঁড়িয়ে ছিল ঠিক তার পেছনে। ছবি তোলা শেষ করে সে পেছনে ফিরে দেখে যে তার স্ত্রী সেখানে নেই। তার ধারণা পা পিছলে তার স্ত্রী পাহাড় থেকে পড়ে যায়। সে সাথে সাথে পাহাড়ের নিচে ছুটে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার স্ত্রী ডোনা আর বেঁচে নেই। পুরো শরীর রক্তে মাখামাখি, সে নিজেই নাকি ডোনার শরীরে রক্ত মুছে দেয়। তারপর একটা কাপড় দিয়ে ডোনাকে ঢেকে রেখে সাহায্যের জন্য ছুটে যায়। পুলিশ আশেপাশে সবাইকে ঘটনার কথা জিজ্ঞেস করে, কিন্তু সবাই বলে কেউ কিছুই দেখে। তাই পুলিশ সবারকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়, আর ডোনার মৃত্যু রহস্যই রয়ে যায়। মিডিয়াতে ডোনারের রহস্যময় মৃত্যু ছড়িয়ে যায় সাথে সাথে। কেউই এটা বিশ্বাস করতে চায় না যে ডোনার পাহাড় থেকে পড়ে যাওয়াটা একটা দুর্ঘটনা ছিল। রবার্ট ডোনার অন্ত্যেষ্টিক্রিয়া খুব দ্রুত সেরে ফেলে। সে অন্ত্যেষ্টিক্রিয়ায় যারা উপস্থিত ছিল তারা সবাই বলে রবার্ট নাকি পুরোটা সময় খুব স্বাভাবিক ছিল, সেই মৃত্যুর কোন শোকই তার মধ্যে প্রকাশ পায়নি। 1993 সালের 14 জুলাই রবার্টের মৃত স্ত্রী শ্যারন তার বাসায় আসে। শ্যারন জানায় তার একা থাকতে কিছুটা সমস্যা হচ্ছে, তাই সে রবার্টের সঙ্গে থাকতে চায় আর তার সাথে সম্পর্কটাকে আরেকবার সুযোগ দিতে চায়। কিন্তু শ্যারন জানে না তার জন্য কি অপেক্ষা করছে। আর এভাবে এক এক করে সব রহস্যের সমাধান। শ্যারন ও রবার্ট আবারও একসাথে থাকতে শুরু করে, কিন্তু এই সম্পর্কটিকে প্রায় 4 মাসের মতো। একদিন রবার্ট তার বাসে এসে দেখে শ্যারন অচেতন হয়ে পড়ে আছে আর তার পাশে একটা সুইসাইডাল নোট। রবার্ট দেরি না করে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শ্যারন কুপারকে ডাক্তারের মৃত ঘোষণা করে। ডাক্তার জানায় দুশ্চিন্তা কমানোর জন্য ওষুধের মাত্রা অতিরিক্ত খাওয়ায় এটা হয়েছে। রবার্ট এখন সাথী, তাকে আর প্রতি মাসে মোট অঙ্কের টাকা শ্যারনকে দিতে হবে না। তবে তিনজন স্ত্রীর পরপর মৃত্যু পুলিশের নজরে আসে। পুলিশ আবার নতুন করে তার প্রথম স্ত্রীর মৃত্যু থেকে ইনভেস্টিগেশন করা শুরু করে। এবার তারা অনেক প্রমাণ খুঁজে পায় যা হয়তো আগে কারো নজরে পড়েনি। পুলিশ রবার্টের আগের বাড়ি, ন্যান্সির মৃত ক্রাইম সিনের সব ছবি আর ন্যান্সির লাশ আবার ময়নাতদন্ত করে থাকে। যুক্তি মতে ন্যান্সি যদি নিজেই নিজের মাথায় গুলি করে থাকে তাহলে বন্দুক তার হাত থেকে খুব বেশি দূরে পড়ার কথা না, কিন্তু ক্রাইম সিনে বন্দুক ন্যান্সির চেয়ে অনেক দূরে ছিল। দেখে মনে হয় কেউ তাকে গুলি করে বন্দুক ফেলে রেখেছে, যেন মনে হয় ন্যান্সি আত্মহত্যা করেছে। আবার ন্যান্সির মাথার খুলিতে গুলির দাগ খুব একটা গভীর ছিল না। সাধারণত কেউ আত্মহত্যা করলে বন্দুক মাথার একদম কাছে নিয়ে গিয়ে গুলি করে, কিন্তু তার মাথার গুলি দেখে মনে হচ্ছে কেউ বেশ খানিকটা দূর থেকে তাকে গুলি করছে। এসব দেখে পুলিশ রবার্টের ফাইল ঘাটাঘাটি করতে শুরু করে। রবার্ট এখন বদলি হয়ে যায় গ্র্যান্ড জাংশন কোলারোডোতে, তারপর সেখানে থাকতে শুরু করে। সেখানে গিয়ে সে একটা থিয়েটারে অভিনয় করা শুরু করে। সেখানে একটা নাটক করার সময় রবার্ট তার লাইনগুলো ভুলে যেতে শুরু করে। এ নিয়ে সে খুব চিন্তিত হয়ে যায়। সেদিন রাতে সে ডাক্তারের কাছে যায়, তারপর কিছু টেস্ট করার পর ধরা পড়ে তার ক্যান্সার হয়েছে। 14 ডিসেম্বর 2007 ইনভেস্টিগেটর্স গ্র্যান্ড জাংশন কোলারোডোতে যায় রবার্টকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সেখানে গিয়ে তারা দেখে রবার্ট আবারও বিয়ে করেছে, এবার তার স্ত্রী 53 বছর বয়সী জুডিথ হিল। সেদিন কিছু জিজ্ঞাসা না করে তারা ফিরে আসে। কিছুদিন পর আবার তারা রবার্টের বাসায় যায়। এবার তারা রবার্টকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ স্টেশনে নিয়ে আসে। রবার্ট কোনো আপত্তি করে, বরং কয়েক ঘন্টা চলতে থাকে জিজ্ঞাসাবাদ। ইনভেস্টিগেটররা অনেকভাবে তার কাছ থেকে স্বীকারোক্তি নেবার চেষ্টা করে, কিন্তু সেদিন তেমন কিছুই বলেনি। সেদিন তার মুখে তাকে ছেড়ে দেয় পুলিশ। পরদিন সকালে পুলিশ স্টেশনে একটা ফোন আসে। রবার্ট ফোন করে জানায় যে সে ইনভেস্টিগেটরদের সাথে কথা বলতে চায়। কিছুক্ষণ পর শুরুই হয় তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ। দীর্ঘ 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রবার্ট স্বীকার করে যে সে নিজেই তার প্রথম স্ত্রী ন্যান্সি ও তার 2 ছেলেমেয়েকে হত্যা করে। সে সবাইকে জানায় যে সে আগে থেকেই সবাইকে খুন করবার পরিকল্পনা করে রেখেছিল, আর সেদিন অর্থাৎ 1978 সালের 30শে ডিসেম্বর সে ন্যান্সিকে ডেকে বেসমেন্টে নিয়ে যায় সারপ্রাইজ দেবে বলে। তাই তাকে চেয়ারে বসেই চোখ বন্ধ করতে বলে। ন্যান্সি চোখ বন্ধ করতেই সে তার পকেট থেকে বন্দুক বের করে গুলি করে। তারপর সে দ্বিতীয়তলায় উঠে তার ছেলেমেয়ের রুমে যায়। তার ছেলেমেয়ে ঘুমোচ্ছিল আর ঘুমের মধ্যে তাদের গুলি করবে এমনটাই তার প্ল্যান ছিল। তারপর সে তার প্ল্যান মতোই গুলি করে মারে নিজের সন্তানদের। ন্যান্সি কিছুতেই তাকে ডিভোর্স দিতে চাচ্ছিল, তাই নাকি তাকে বাধ্য হয়ে এই পথ বেছে নিতে হয়েছে। আর তার সন্তানরাও নাকি তার প্রেমিকাকে পছন্দ করে, তাই তার হাতে আর কোনো উপায় ছিল না। আস্তে আস্তে সে তার তৃতীয় স্ত্রী ডোনার খুনের দায় স্বীকার করে, এমনকি সে এটাও স্বীকার করে সে তার দ্বিতীয় স্ত্রী শ্যারনকেও হত্যা করেছে। কিন্তু এই দুই খুনের কোনো কারণ সে জানে না। কোর্ট তার রোগ আর স্বাস্থ্যের কথা বিবেচনা করে মৃত্যুদণ্ড না দিয়ে বিনা জামিনে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। জানা গেছে রবার্ট স্প্যাঙ্গারের জেলেই মৃত্যুবরণ হয়েছে। কুয়াশা।
Guasha.
কুয়াশা শুনছিলেন কুয়াশা এক্সপ্রাইসের সত্য ঘটনা, যার নাম দ্য ওয়াইফ কিলার রবার্ট স্প্যাঙ্কার। যেই মুহূর্তে শেষ হয়ে গেল এবং সময় হয়ে গেছে আমাদের কুয়াশার মূল কাহিনীতে যাবার। আজকে আপনাদের জন্য কুয়াশার কাহিনী লিখেছেন ফাতেমা কাইমি। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি, তারপর আবারও ফিরছি। শারমিন আছি আপনার সঙ্গে কুয়াশার। আপনি শুনছেন এফসি রেডিও 89.2 এফএম।
তুমি কেঁদো না মা, একদিন দেখবে সব ঠিক হয়ে গেছে। আমাদের সব কষ্টের জবাব একদিন দিতেই হবে। তুমি আর কেঁদো না মা।
কেউ কি কিছু খেয়াল রাখতে পারে না? সব কিছু কেন আমাকে মনে রাখতে হবে? কাজের লোক এমনি এমনি দেখেছি নাকি আমি?
কি হয়েছে স্যার?
এই যে একমাত্র তুমি কি শুনতে পেয়েছো? বাকিরা গ্যাসাল কানে শুনতে পায় না?
স্যার কি লাগবে আমাকে বলুন।
সব সময় তো তোমাকেই বলি, তুমি ছাড়া কেউ নেই বাড়িতে, কাজের সময় কাউকে পাওয়া যায় না।
স্যার যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকে তো আপনি আমাকে বলুন না, আমি করে দিচ্ছি।
কে কি কাজ করে তা তো আমি খুব ভালো করেই জানি। যত সব
তন্ময়, তুমি না থাকলে আমার যে কি হতো, তুমি আমার কত খেয়াল রাখো বলো তো।
স্যার এটা তো আমার দায়িত্ব।
তুমি নিজেকে দেখো আর আমার আপন লোকগুলোকে দেখো, সব মানুষ স্বার্থপর। আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না, তুমি কি দেখেছো?
আমি খুঁজে দিচ্ছি, আশেপাশে কোথাও আছে হয়তো।
একটু দেখো তো, আর ওই সুজনকে একটু দেখে দিও।
আসবো, দরজা খোলাই আছে।
স্যার আপনাকে একটু ডেকেছিলেন।
কিসের জন্য?
তা তো জানি না।
তুমি জানো না?
জি না।
বলে দাও আমি ব্যস্ত আছি।
মনে হয় একটু দরকার ছিল আপনার সাথে।
তোমাকে তো বললাম, তাকে গিয়ে বলো আমি ব্যস্ত আছি, একটু সময় লাগবে।
স্যার এমনিতেই ভীষণ রেগে আছে, এখন যদি।
হ্যাঁ
সিরাজ হাসানের বাড়ির পরিবেশ বেশ অদ্ভুত। সবসময় বাড়ির মধ্যে একটা থমথমে পরিবেশ বিরাজ করে। এলাকায় বেশ সুনাম আছে সিরাজ হাসানের। মানুষটা ভীষণ বদমেজাজি আর সন্দেহ প্রবণ হলেও কাজের ব্যাপারে তিনি ভীষণ দায়িত্বশীল। ছোট একটা ব্যবসা দিয়ে শুরু করেছিলেন, আজ তিনি অনেক বড় একজন ব্যবসায়ী। জীবনে অনেক সমস্যা পার করেছেন তিনি, তারপরেও হার মানেননি। নিজের ছোট দুই ভাইকে নিজেই মানুষ করেছেন, তবে বদজাগি হওয়ায় ভাইদের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো নয়।
ডাকছিলে তুমি আমাকে?
ভদ্রতা করে হলেও যে কারো ঘরে দরজা নক করে ঢুকতে হয় তাও কি জানো না?
সরি, কিসের জন্য ডেকেছিল বলো, আমার একটু তাড়া আছে।
আমার অফিসে কিছু কাজ পড়ে আছে, সেগুলো করতে যেতে হবে।
আমাকে কেন বলছো? সুমনকে বলো, ও সব ভালো বোঝে।
শেষ পাঁচ মাস ধরে তো সুমনই সবকিছু করছে, তোমারও তো যাওয়া উচিত।
ভাই আমার কাজ আছে।
মাস শেষে আমার কাছ থেকে টাকা নেওয়ার আগে এই কথাটা কিন্তু মাথায় রেখো।
ঠিক আছে, আমি সময় করে একবার যাব।
বুঝলে তন্ময়, দুনিয়াতে কাউকে বিশ্বাস করতে হয় না।
তাহলে আমরা চলবো কিভাবে স্যার?
একটু একটু বিশ্বাস করতে পারো, মানে যতটা বিশ্বাস করলে সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না।
বাইরের লোক দিয়ে বিশ্বাস করার কথা বলছেন?
না, নিজের আপন লোকেরাই সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
ঠিক বুঝলাম না স্যার।
তুমি অনেক ছোট, এখন না বুঝলেও চলবে।
স্যার আপনি বিকালের ওষুধটা খাননি।
ওহো, দেখেছো একদমই মনে নেই।
স্যার বাসায় চলুন স্যার, ওটা ভর পেটে খেতে হবে তো।
হ্যাঁ চলো।
আমি সিরাজ,
তুমি আমার মনের ভুল।
ভোলা, আমি তোমার মস্ত বড় ভুল।
কিছু হচ্ছে কিছুদিন ধরে আমার সাথে, কাউকে ডাকবো? এত রাতে তো সবাই ঘুমাচ্ছে।
অন্য কি দেখি কি হবে সিরাজ, বোঝাপড়া তো সব তোমার সাথে।
আমি কি পাগল হয়ে যাচ্ছি? কি সব শুনছি কিছুদিন ধরে, না আর নিতে পারছি না। কে ভয় দেখাস আমাকে?
ভয় দেখানো তো আমার কাজ না সিরাজ, আমার কাজ তো একদম আলাদা।
কি কাজ তোমার?
তোমাকে নিয়ে যাও আমার সাথে, তারপর তোমরা একই দলের হয়ে যাব।
আমি আর শুনতে চাই না, প্লিজ। তন্ময় সুস্বাদ খুঁজে পাচ্ছি না। তন্ময়
স্যার, কি হয়েছে স্যার, কিছু লাগবে?
দেখো তো ওই দিকটা, কেউ আছে কিনা ওইখানে?
স্যার এখানে তো কেউ নেই।
ভালো করে দেখো, ওখানে কেউ একজন আছে, একজন একজন মহিলা আছে ওখানে।
না স্যার এখানেও কেউ নেই।
ভালো করে দেখেছো তো?
হ্যাঁ স্যার, ওখানে কেউ নেই তো।
আমি কি তাহলে পাগল হয়ে গেছি তন্ময়?
স্যার কি কি হয়েছে স্যার, আমাকে একটু বলুন, খুলে বলুন আমাকে।
আমার কিছুদিন ধরে কি যেন হয়েছে তন্ময়, আমার মনের ভুল নাকি আমি তাও বুঝতে পারছি না।
আমাকে বলতে পারেন স্যার?
আমি না একজনকে দেখতে পাই।
কাকে দেখতে পান?
জানি না, মানে আমি আগে কখনো তাকে দেখিনি।
আমাকে একটু খুলে বলুন।
অনেক রাতে, এই ধরো রাত 2টা কি 3টা, এমন সময় একজন মহিলাকে আমি দেখতে পাই, এসে আমাকে ভয় দেখায়। কখনো দেখতে পাই, কখনো আবার শুধু কথা শুনতে পাই।
এটা স্যার আপনার মনের ভুল।
উফ, আমি তো তাই মনে করি। কিন্তু আমাকে একটা জিনিস বলো তো, একজন মানুষের মনের ভুল কতবার হয়?
এটা নিয়ে হয়তো একটু বেশি ভাবছেন আপনি স্যার।
না না, এটা নিয়ে একবারও ভাবছি না। কিন্তু বারবার এমন কেন হচ্ছে আমার সাথে?
কতদিন ধরে এমন হচ্ছে?
প্রায় 15-20 দিন।
আমাকে যদি আগে বলতেন।
কি করতে? ডাক্তারের সাথে কথা বলতে?
আপনার অনেকদিন ডাক্তারের কাছে যাওয়া হয় না তো?
আমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি তন্ময়?
আপনি আসলে অনেক চিন্তা করেন তো, তাই হয়তো এমন হচ্ছে।
এমন হওয়াটা তো অস্বাভাবিক কিছু নয়, বেঁচে যে আছি এখনো এটাই অনেক। আমার মতো এত শত্রুর মাঝে কতজন বেঁচে থাকতে পারে?
স্যার আমি এসিটা ছেড়ে দিয়ে যাই?
না না লাগবে না, খুব একটা গরম লাগছে না। তুমি এক কাজ করো তো, কাল সকালে একবার সুমনকে ফোন দিও, কবে আসছে জিজ্ঞেস করো, আর ওই বুড়ির শরীরটা কেমন আছে তাও জানতে চাও।
আচ্ছা স্যার, আমি কালকে সকালেই ফোন করব।
যাও তুমি ঘুমিয়ে পড়ো, শুধু শুধু রাতে তোমার ঘুম নষ্ট করলাম।
হ্যালো সুমন ভাই।
হ্যাঁ কে? তন্ময়।
হ্যাঁ কি অবস্থা আপনাদের?
এই তো আছি।
স্যার কালকে বলছিল আপনাদেরকে ফোন দেওয়ার জন্য, কবে আসবেন এটাই জানতে চাইছিলেন।
ভাই আমাকে ফোন করতে বলেছে?
জি
ভাই। তাহলে আমাদের কি নিয়ে ভাবে? ভাইকে বললো আমরা ঠিক আছি, চাচির শরীরও ভালোই আছে, আর কালকে ঢাকার জন্য রওনা দিচ্ছি।
জি আচ্ছা ঠিক আছে, সাবধানে আসবেন,
ভাইয়ের দিকে খেয়াল রেখো। যদিও আমি জানি তোমার মতো খেয়াল আর কেউ রাখে না, তার তবুও, আর কোনো দরকার হলে জানিও।
কি হয়েছে?
সুজন, সুজন,
কি 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 হয়েছে তোমার?
ওই যে, ওই যে,
কি কি দেখাচ্ছ?
ওই যে, ওই ওখানে রক্ত।
কি কি হয়েছে স্যার? কোথায় থাকো বলো তো? সারাদিন করোটা কি? ভাইয়ের দিকে একটু খেয়াল রাখতে পারো না?
স্যার তো গোসল করতে গিয়েছিলেন।
আমি ঠিক আছি, ওর কোনো দোষ নাই। ও আর কতখানি বা আমার সাথে থাকবে? আমি তো গোসলের জন্যই গিয়েছিলাম।
কি হয়েছে স্যার? কোন সমস্যা হয়েছে?
বাথরুমের আয়নাতে রক্ত, অনেক অনেক রক্ত। রক্তের মধ্যে কি যেন একটা লেখা ছিল।
কোথায়? আসুন তো দেখি।
এই যে, কি কোথায় গেল? এখানেই তো ছিল।
এখানে তো রক্ত নেই।
কি দেখতে কি দেখেছ?
মানে
ধ্যাত,
শুধু শুধু সময় নষ্ট।
তোমরা, আমি স্পষ্ট দেখেছি এখানেই রক্ত ছিল।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আসুন স্যার আমার সাথে। আলোচনা হয়ে অন্য বাথরুমে গোসল করবেন।
সিরাজের সমস্যাটা দিন দিন যেন বেড়েই যাচ্ছে। এটা কি তার মনের ভুল নাকি মানসিক সমস্যা, সেটা বোঝা যাচ্ছে না। এখনো তন্ময়কে সবচেয়ে বেশি বিশ্বাস করেন তিনি। বাসার সবার কাছে বিষয়টা গোপন করলেও এক পর্যায়ে তন্ময়কে তিনি সব বলে দেন। তন্ময়ের ধারণা অতিরিক্ত চিন্তা করেন বলে তার সাথে এমন হচ্ছে। না, সিরাজ হাসান জানেন এসব তার মনের ভুল নয়। তিনি কিছুতেই মানতে পারছেন না। মনের ভুল হলে একবার, দুইবার, খুব বেশি হলে তিনবার হতো। বারবার এমন হওয়াটা তো কোনো মনের ভুল হতেই পারে না। তিনি স্পষ্ট দেখেছেন, বারবার ওই মেয়েটাকেও তিনি দেখেছেন একদম স্পষ্টভাবে। আচ্ছা, গোসল করার সময় যে আয়নায় তিনি রক্ত দেখলেন তাকে ভুল দেখেছেন? তা না হলে পরে সুজন আর তন্ময়কে নিয়ে দেখানোর সময় তো আয়নায় কোনো রক্ত ছিল না? কি হচ্ছে এসব তার সাথে? দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমানোর জন্য আবারও নিজের ঘরে গেলেন সিরাজ সাহেব। কেন যেন অনেক বেশি দুর্বল লাগছে তার আজকে।
কেন ভয় দেখাও আমাকে?
আমি তো ভয় দেখাই না, আমি তো তোমার অনেক আপন লোক। আমাকে চিনতে পারছেন না সিরাজ হাসান?
কি চাও তুমি?
আমি যা চাই তা তো তুমি আমাকে দাওনি।
কে তুমি আমাকে বলো, বলো।
এখন আমার আর কিছুই চাই না। এখন এখন আমার যা চাই তা আমি নিজেই কেড়ে নেব। আর চাইব না, কারণ এখন আমার কেড়ে নেওয়ার ক্ষমতা আছে।
ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে।
না, কখনো ছাড়ব না। এত তাড়াতাড়ি ছেড়ে দিলে তো ব্যাপারটা ঠিক জমবে না।
তোমার মুখে এত রক্ত কেন?
কারণ আমি ভীষণ ভাবে রক্তাক্ত।
তন্ময়, তন্ময়, কে আছো? কে আছো এখানে?
কি কি হয়েছে স্যার?
ওই যে, ওই যে ওই মেয়েটা এদিক দিয়ে দৌড়ে বের হয়ে গেল, এখনো বেশি দূরে যেতে পারেনি। যাও যাও যাও, দেখো।
আমি দারোয়ানকে ফোন করে দিচ্ছি যাতে গেট বন্ধ করে দেয়, কেউ যেন বের হতে না পারে।
এমন কেন হচ্ছে আমার সাথে? আগে তো কখনো এমন হয়নি। না, এমন মনে মনে হতে পারে না। আমাকে কি যেন প্রতিশোধের কথা বলছিল। তার মানে, তার মানে আমাকে মেরে ফেলতে চায়।
স্যার, কেউ নেই বাইরে, দারোয়ান কেউ? স্যার, স্যার,
শুনছি, বলো।
স্যার, দারোয়ান কাউকে ঢুকতে বা বের হতেও দেখেনি। প্রায় এক ঘন্টা আগে সুজন ভাই বের হয়ে যাওয়ার পর তো আর কেউ আসেও নি।
ও আচ্ছা, ঠিক আছে।
কি হয়েছে স্যার? আপনাকে ভীষণ অন্যমনস্ক লাগছে।
আজকে কি সুমন ফিরছে না?
জি, তেমনটাই তো বলেছিলেন আমাকে।
আর চাচির শরীর কেমন এখন?
ভালো। কেন স্যার?
ওরা বোধহয় আমাকে মেরে ফেলতে চায়।
কারা?
আমার সাথে একটু বাইরে যেতে হবে তোমার। যাও, রেডি হয়ে নাও।
কোথায় যাবো স্যার?
অফ, কথা বলার সময় নেই, গেলেই দেখতে পারবে।
ইন্সপেক্টর হামিদের সামনে বসে আছেন সিরাজ, পাশের চেয়ারে চুপচাপ বসে আছে তন্ময়। সে এখনো কিছুই বুঝতে পারছে না, হঠাৎ করে থানায় কেন আসলেন সিরাজ হাসান সেই ব্যাপারেও সে পরিষ্কার না। ভয় পাওয়া থেকে কিনাকে ভেবে বসেছেন এটা নিয়েই চিন্তিত তন্ময়। প্রায় 8 মাসের বেশি সময় ধরে তাকে চেনে তন্ময়। মানুষটা বেশ সন্দেহপ্রবণ আর বদমেজাজি হলেও খারাপ মানুষ নয়। কে জানে কি ভাবছেন তিনি? ইন্সপেক্টর হামিদ হাতের কাজগুলো তাড়াতাড়ি শেষ করে কথা শুরু করলেন সিরাজ হাসানের সাথে।
কিছু মনে করবেন না, একটু ব্যস্ত ছিলাম তো।
না, ঠিক আছে।
বলুন, আপনি হঠাৎ থানায় এলেন? না মানে, সব ব্যবসায়ী নিজেদের নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন কারণে থানায় কয়েকবার এসেছেন, কিন্তু আপনি এই প্রথমবার।
দরকার ছিল।
হ্যাঁ বলুন, আমি যতটা সাহায্য করতে পারি করব।
আমার সাথে বেশ কয়েকদিন ধরেই একটা ব্যাপার ঘটছে।
আমাকে খুলে বলতে পারেন?
আপনাকে বললে আপনি হয়তো বিশ্বাস করবেন না।
একটু, এক সেকেন্ড, উনি কি এখানে থাকবেন? মানে আপনি যে কথা বলছেন উনি কি?
হ্যাঁ হ্যাঁ, ও থাকবে, ও সবই জানে। আর এই পৃথিবীতে যদি আমি কাউকে বিশ্বাস করে থাকি তবে সেটা একমাত্র তন্ময়ই।
অলরাইট, ঠিক আছে, বলুন, আমাকে প্রথম থেকে বলুন।
প্রায় মাসখানেক হল আমি একজন মহিলাকে দেখতে পাই, মহিলা বললে ভুল হবে, একটা মেয়েকে দেখতে পাই, বয়স ধরেন 23-24। আমি তাকে এর আগে কখনো দেখিনি। সে আমাকে ভয় দেখায়।
ভয় দেখায়? কিভাবে ভয় দেখায়?
প্রথম দিন যেদিন আমি তাকে দেখি সেদিন অনেক রাতে আমি আমার রুমে বই পড়ছিলাম, হঠাৎ এত রাতে আবার নূপুর পরে হাঁটে কে? বেজাজ খারাপ হয় না? এই বাসার মানুষগুলোর সাথে বাসাটা অসহ্যকর হয়ে উঠেছে। কে কে এত রাতে হাঁটাহাঁটি করে? না, উঠে গিয়ে দেখি, সবকিছুর একটা সীমা থাকে। একই লাইটের আবার কি হলো? কারেন্ট তো আছে, এখন তো এই অন্ধকারে বেরো হতে পারবো না। মোমবাতি ছিল না এইদিকে? এখন তো শব্দটাও আসছে না, তাও বের হয়ে দেখি। মোমবাতিটা নিবল কি করে?
চিনতে পারছো না?
না না না, আমি ভুল দেখছি, যা দেখছি সবই আমার মনের ভুল। আমার প্রেশার হয়তো বেড়ে গেছে।
কোনো কিছুই ভুল নয়, সবই ঠিক আছে, একদম ঠিক।
কাউকে ডাকবো? কাউকে ডাকবো? না থাক, তুমি কে?
ভয় পেয়ে গেলে নাকি?
তুমি কে?
কাছে শোনা, তোমার ক্ষতি হয়ে যাবে।
আমার ক্ষতি তো করতে চাও তুমি?
তাই তাই, তবে এত তাড়াতাড়ি নয়, তোমাকে তিলে তিলে মারতে চাই।
আচ্ছা আপনি কি মনে করছেন এতে?
এটা কোনো অতি প্রাকৃত কিছু নয়।
আপনার মনের ভুল না তো?
না, আমার মনের ভুল না, এমন ভুল কখনো আগে হয়নি আমার।
তারপর আর কখনো দেখেছেন মেয়েটাকে?
হ্যাঁ, নিয়মিতই দেখতে শুরু করেছি তারপর থেকে।
নিয়মিত দেখতে শুরু করেছেন যেহেতু, তার মানে এটা আর যাই হোক মনের ভুল নয়।
হ্যাঁ, মেয়েটাকে কখনো কখনো দেখতে পাই, আবার কখনো কখনো কথাও শুনতে পাই। খুব অদ্ভুত কথা কি জানেন, আমি ওকে আটকে রাখার চেষ্টা যখনই করতে যাই তখনই আমার কি যেন হয়ে যায়।
যেমন?
এই ধরেন মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে, আবার লাইটের সুইচও কাজ করে না।
কি বলে মেয়েটা আপনাকে?
আমাকে প্রতিশোধের কথা বলে, সে আমাকে বাঁচতে দেবে না, তিলে তিলে মারবে।
বাসা সবাই জানে বিষয়টা?
হ্যাঁ, আর কাকে জানাবো, শত্রুদের?
ঠিক বুঝতে পারলাম না, আপনি কি আপনার পরিবারের লোকদের সন্দেহ করেন?
তা না করে তার কোনো উপায়ও দেখছি না। তারা কোনোদিন আমাকে ভালোবাসেনি, ভালোবেসেছে শুধু আমার টাকা পয়সাকে।
কে কে আছেন আপনার পরিবারে?
আমার দুই ছোট ভাই, আমার এক দূর সম্পর্কের চাচি, আর আমাকে দেখাশোনা করার জন্য এই তন্ময়, আর একটা দারোয়ান।
আচ্ছা আপনি কাকে সন্দেহ করেন? আই মিন, এগুলো কে ঘটাতে পারে?
দেখুন, এসব ভূতের কাজ নয়, আমি কিন্তু ভূত পেতে বিশ্বাসী নই। তবে
তবে
আমার সাথে যা যা ঘটেছে তা কোনো মানুষের পক্ষেও করা সম্ভব নয়।
আচ্ছা আমি আপনার বিষয়টা মাথায় রাখলাম, দেখি কি করা যায়, আর কোনো দরকার হলে অবশ্যই আমাকে জানাবেন।
থানা থেকে বের হয়ে গাড়িতে উঠলেন সিরাজ হাসান আর তন্ময়। সিরাজ হাসানের আজকে অনেকটা হালকা লাগছে, এই ব্যাপারটা থানায় জানানো উচিত ছিল আরো অনেক আগে। তবে যাই হোক, ইন্সপেক্টর হামিদের মতো বুদ্ধিমান এবং দায়িত্ববান অফিসার খুব কমই আছে, অনেক সুনাম আছে তার, তাই তাকে ভরসা করে নিশ্চিত হওয়া যায়। সিরাজ হাসান কি যেন ভেবে তাকালেন পাশে বসা তন্ময়ের দিকে।
বুঝলে তন্ময়, আজকে বেশ হালকা লাগছে।
স্যার, এই কাজটা আরো আগে করা উচিত ছিল, আমার তো আগে মাথায় আসেনি।
এখন আর কোনো সমস্যাই নেই, ইন্সপেক্টর হামিদ খুবই দায়িত্ববান এবং বুদ্ধিমান, তুমি দেখবে তিনি সব রহস্য সমাধান করে ফেলেছেন।
স্যার, সুমন ভাই বাসায় পৌঁছে গেছে, ফোন করেছিল আমাকে।
বাসাটা এতদিন ভালো ছিলাম, আজকে থেকে আবার সেই বুড়ির কথা শুনতে হবে। এই বয়সে এসেও ওই বুড়ির কথা শেষ হয় না, বিরক্ত করে ফেলে। আমার চাচা যে কিভাবে এর সাথে থাকতো কে জানে, আমি তো অহনার মতো ভালো মেয়েকেই
থামলেন কেন স্যার?
না কিছু না, আমার বউয়ের নাম ছিল রেহানা, ডাকনাম রিহা, ওর সাথেই থাকতে পারলাম না বেশি কথা বলে তাই। আর আমার চাচা তো, চাচা এই বুড়ির জন্যই মারা গিয়েছিল, কথা শুনতে শুনতে স্ট্রোক।
স্যার একটা কথা জিজ্ঞেস করবো, যদি কিছু মনে না করেন।
কি কথা করতে পারো?
স্যার আপনার ওয়াইফের সাথে আপনার যোগাযোগ নেই?
না, আমি রাখিনি, কেনই বা রাখবো, এমন মানুষের সাথে থাকা যায় নাকি, প্রায় 20-21 বছর হয়ে গেছে।
উনি যোগাযোগ করতে চাননি?
না, ও হয়তো ওর কোনো বন্ধুকে বিয়ে করে নিয়েছে, তার পুরুষ বন্ধু কম ছিল না।
ও আচ্ছা,
আমি তো এসব কাউকে বলি না, আমি তো ওকে কেন ছেড়েছি তা যদি কেউ বুঝত, কখনো ওকে ফোন দিলে পাওয়া যেত না জানো, ছেলে বন্ধুই ছিল তার প্রায় 50-60 জনের মতো, তাও সবাই নাকি তার বেস্ট ফ্রেন্ড। আমার খুবই রাগ হতো, তার উপর ওর বন্ধুরা এসে আমারই সাথে ঠাট্টা করত, অনেক বলেছি কোনোভাবেই লাভ হয়নি।
এই জন্যই?
আরো কারণ আছে, আমি যাদের দেখতে পারি না তাদের সাথে ওর বেশি খাতির ছিল, আর শেষের দিকে তো মনে হতো ও আমাকে মেরে ফেলতে চায়।
স্যার এসে পড়েছি, এই এদিকটা দিয়ে নামো।
দরজায় বেল দাও, দেখো আবার আমি বাসায় নেই সে সুযোগে আমাকে মারার প্ল্যানিং করছে কিনা।
কোথায় গিয়েছিলে ভাইয়া?
সেটাও কি তোমাকে বলতে হবে নাকি?
না, আমি এমনি জিজ্ঞেস করলাম।
আসতে না আসতেই এই অবস্থা। তোমাদের জন্য ব্যবস্থা করতে গিয়েছিলাম, সময় হলে সব কয়টা হাড়ে হাড়ে টের পাবে।
ভাইয়া, চাচি বলছিল তোমার সাথে কিছু কথা আছে।
সে কি আবারও টাকা চাইবে? তাহলে তাকে বলে দাও যে তার যেসব ছেলে তার দায়িত্ব নিতে পারে না, সেই সব ছেলের জন্য আমার কাছে ন্যাকা কান্না না কাঁদতে। আমি এত মানুষের সাহায্য করতে তো এই দুনিয়াতে আসেনি।
আমি ঠিক জানি না চাচি কি বলবে তোমাকে।
কি আর বলবে, টাকার কথা বলা ছাড়া তার আর কি আছে আমার সাথে? খেয়েছি কিনা তাও তো খেয়াল রাখে না, টাকার দরকার হলে শুধু মনে পড়ে আমার কথা, আমার টাকায় খেয়ে আমাকে মানার ষড়যন্ত্র করে।
ভাইয়া, ব্যাপারটা এমন না।
থাক, তুমি আমাকে শিখাতে এসো না, আমি তোমার চেয়ে অনেক আগে থেকে এদেরকে চিনি। যাই হোক, এই বুড়িকে বলো যা বলার তা যেন আমার ঘরে এসে বলে।
ভাইয়া, তোমার এই বয়সে এত রাগ করাটা কিন্তু ঠিক না।
রাগ কি আমি এমনি এমনি করি? আমার ঘরে সময় করে এসো, কথা আছে তোমার সাথে কিছু।
সিরাজের কি মাথা খারাপ হয়েছে?
তা নিয়ে তোমার কোন সন্দেহ আছে চাচি?
না, দিন দিন ব্যবহার যা খারাপ হচ্ছে, এমন মানুষের সাথে তো থাকা যায় না।
আমাদের তো আর কোনো গতিও নেই।
আমি বয়সে তার এত বড়, কোন সম্মান তো করেই না, বরং কথা বলার সময় মনেই রাখে না কি বলছে।
মা মারা যাওয়ার পর থেকে তুমি আমাদের যেভাবে আগলে রেখেছ, তা যদি মনে না রাখে তা তোমার আর কি করার।
বয়স তার কম হলো না, কখন কি হয় কে জানে।
থাক, তুমি আর কষ্ট পেও না চাচি, একদিন দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেছে।
চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM। এতক্ষণ শুনছিলেন আজকের কুয়াশার গল্পের প্রথম পর্ব। সময় হয়ে গেছে দ্বিতীয় পর্বে যাবার, আসুন সরাসরি চলে যাই দ্বিতীয় পর্বে। আজকে কোনো কথা হবে না, শুধু আমি মাঝখানে একটু এসে আপনাদের মনে করিয়ে দিয়ে যাবো যে কোন পর্ব শুনেছিলেন এবং কোন পর্ব শুনতে যাচ্ছেন। সময় হয়ে গেছে দ্বিতীয় পর্ব শোনার, আসুন তাহলে শুনে ফেলি। আপনি আছেন আমার সঙ্গে, অর্থাৎ শারমিনের সঙ্গে কুয়াশায়। হয়তো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, এই সান্ত্বনাই দিয়েছিল সুজন তার বৃদ্ধ চাচিকে। কিন্তু সুজন ভাবতেও পারেনি তাদের জন্য সামনে এত বড় এক ধাক্কা অপেক্ষা করছিল।
আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না, কিছু দেই না, আমি ছাড়ব না, ছাড়ব না তোকে। এত কিছু করেও তোর কোনো লাভ হবে না শেষ পর্যন্ত।
তুমি যে কোনো প্রেতাত্মা নও তা আমার বুঝতে আর কিচ্ছু বাকি নেই।
তোর বোকামি দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না।
চুপ, একদম চুপ। তন্ময়,
ছাড় আমাকে, ছাড়।
এই কথাগুলো ইন্সপেক্টর হামিদকে জানানো দরকার
এত রাতে।
হ্যাঁ স্যার, এখন আর চুপ করে থাকা যায় না।
হ্যাঁ, আমারও তাই মনে হয়।
আমি সেদিন আসার সময় তার ফোন নাম্বার নিয়ে এসেছিলাম, আমি খুঁজে দিচ্ছি।
কি হলো, পাচ্ছ না?
একটু স্যার, এইখানে তো রেখেছিলাম। এই যে, এই যে পেয়েছি স্যার।
বলো তো নাম্বারটা।
016
ফোন দিয়ে কয়েকবার রিং হওয়ার পরে ফোন ধরলেন ইন্সপেক্টর হামিদ। প্রায় অনেকক্ষণ কথা বললেন ফিরাজ হাসানের সাথে। ফোনের ওই পাশ থেকে কথা শুনতে শুনতে ইন্সপেক্টর হামিদের কপালে একটা চিন্তার রেখা ফুটে উঠেছে। বেশ অনেকক্ষণ আগে এমনটা কি করে হয়? ব্যাপারটা তো তাহলে তারা যেমন ভেবেছিলেন তেমন নয়। ইন্সপেক্টর হামিদ সিরাজ হাসানকে সাবধানে থাকতে বলে ফোন রেখে দেন। ফোন রেখে সিরাজ হাসান বেশ নিশ্চিন্ত হন, কিন্তু তখনও নিশ্চিন্ত হতে পারেনি তন্ময়।
আজকে রাতে আমি আপনার সাথে থেকে যাই।
থাকবে এখানে? না থাক, আমি পারব। মনে হয় আজকে আর কিছু হবে না। এক রাতে একবারের বেশি আবার দেখা যায় না।
না স্যার, আমি আর রিস্ক নিতে চাই না। আমি আপনার সাথে থাকবো আজকে রাতটা।
আচ্ছা ঠিক আছে,
আপনি ঘুমিয়ে পড়েন স্যার, আমি আছি এখানে।
অনেক দিন রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারেননি তিনি। এক অজানা ভয় তাড়া করে বেরিয়েছে তাকে। আজকে কেন যেন তন্ময় সাথে থাকায় বেশ নিশ্চিন্ত হয়েছেন তিনি। রাত তখন প্রায় 3:30, ঘড়ির কাঁটা চলছে তার আপন গতিতে। বসে থাকতে থাকতে একটা সময় গিয়ে হালকা ঘুমিয়ে পড়েছে তন্ময়। এমন সময় হঠাৎ গরম এক বাতাস এসে তন্ময়ের মুখে লাগে, সাথে সাথে ঘুম ভেঙে যায় তন্ময়। অন্ধকারে ঠিকভাবে দেখতে পাচ্ছিল না সে, জমাট বাঁধা একটা অন্ধকার। তন্ময় মাথা তুলে দেখার চেষ্টা করল, অন্ধকারের মধ্যে শুধু এক জোড়া চোখ দেখা যাচ্ছে। চোখ জোড়া জল জল করছে, উঠে বসার চেষ্টা করতে লাগলো তন্ময়, কিন্তু কেন যেন পারছি না সে। কোন এক শক্তি যেন তন্ময়কে আটকে রেখেছে।
কি হয়েছে তন্ময়?
স্যার ওখানে কি কাউকে দেখতে পাচ্ছেন?
হ্যাঁ, কালো একটা ছায়া দেখতে পাচ্ছি।
স্যার জিনিসটা দেখতে অনেক লম্বা।
আরে এটা বের হয়ে যাচ্ছে তো।
আমি পেছনে পেছনে যাব।
না 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 থাক, যেতে হবে না।
না স্যার, একটু দেখি গিয়ে কোথায় যাচ্ছে এটা দেখা উচিত।
সাবধানে।
হ্যাঁ। আমি কে? তুমি কে?
আমাকে চিনতে পারছি না।
না, এটা কি করে সম্ভব?
এই দুনিয়াতে সবই সম্ভব।
না না,
দেখতে পেলে কি হলো? কি ছিল ওটা?
আমার আমার মাথা কাজ করছে না স্যার।
কি করব কি করব আমি? ওরা আমাদের মেরে ফেলতে চায়। তোমাকে বলেছিলাম না আমি আমাদের আমাদের বাঁচতে দেবে না।
আমি
একটু একটু করে মারবে আমাদের।
আমি ঘরের সব দরজা জানলা আটকে দিয়েছি স্যার, আপনি ভয় পাবেন না।
মানুষটা চিন্তা ভাবনা থেকে অনেক সময় অনেক কিছু বলে থাকে, তবে তা সবসময় সত্যি হয় না। সময় কিংবা পরিস্থিতি কোনোটাই মানুষের নিয়ন্ত্রণে থাকে। আজকে হয়তো আমরা খুব ভালো আছি, কিন্তু কাল কাল কি হবে তা আমরা কখনো আন্দাজ করতে পারি না। কখনো কখনো সে আগামীকালই হয়ে ওঠে আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একদিন। পরদিন সকালে সিরাজ হাসানের বাসার সামনে অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর থানা থেকে পুলিশের একটা গাড়ি এসে থামল সিরাজ হাসানের বাসার সামনে।
লোকজনের ভিড় কাটিয়ে বাসার ভিতরে ঢুকতেই ইন্সপেক্টর হামিদ দেখতে পেলেন তন্ময়কে। পাথর হয়ে বসে আছে তন্ময়।
দেখি দেখি একটু সরে দাঁড়ান
তন্ময়। দেখি দেখি,
আরে এটা কিভাবে হলো? এই নাহিন, তুমি একটু দেখো তো ওই দিকটা, বডির কি অবস্থা গিয়ে দেখো, আমি আসছি।
আগ্রহের মধ্যে কি থেকে কি হয়ে গেল, আমি রাতে অনেকটা সময় স্যারের সাথেই ছিলাম, একটু গিয়েছিল মাঝখানে আমার ঘরে, আর তখনই একটা চিৎকার শুনতে পাই, গিয়ে দেখি অবস্থা।
আচ্ছা আচ্ছা একটু শান্ত হন, বাসায় কে কে ছিল গতকালকে এটা বলেন আমাকে।
সবাই ছিল।
তাহলে চিৎকার আর কেউ শুনতে পাইনি?
শুনুন ভাই, আর সুমন ভাই শুনতে পেয়েছে সবার আগে, তারা গিয়ে দেখতে পায় স্যার খুব অস্বাভাবিক আচরণ করছে।
আমাকে সব খুলে বলবে, কোনো কিছু বাদ দেবে না, তাহলে আমরা কিন্তু খুনি ধরতে পারবো না। তুমি যা যা জানো সব আমাদের বলবে।
আপনি তো বাকিদের কথা বলবে না?
অফকোর্স, বডিটা দেখে আসি তারপর সবার সাথে কথা বলবো।
সিরাজ হাসানের রুমে ঢুকে চারপাশ খুব ভালো করে দেখতে লাগলেন ইন্সপেক্টর হামিদ। লাশ এমন ভাবে পড়ে আছে যেন দেখে মনে হচ্ছে কিছুই হয়নি, ঘরে সবকিছু একদম ঠিকঠাক আছে, তবে খাটের পাশে টেবিলের মধ্যে থাকা কাঁচের গ্লাসটা পড়ে ভেঙে গেছে। সিরাজ হাসানের মৃতদেহ পোস্টমর্টেম করার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। ইন্সপেক্টর হামিদ বাসার সবার সাথে কথা বলার জন্য একে একে সবাইকে ডেকে পাঠান।
আপনি সম্পর্কে ওনার চাচি হন?
যে
কতদিন ধরে থাকেন এই বাসায়?
অনেক দিন, তখন সিরাজ অনেক ছোট আছিল।
আপনার নিজের লোকেরা কোথায় থাকে, মানে আপনার ছেলে মেয়ে আর স্বামী?
আমার স্বামী অনেক বছর আগে মরে গেছে, আর ছেলেরা বিয়ে করে নিজেদের মতো সংসারে আলাদা হয়ে গেছে, আমার কোনো খোঁজ খবর রাখে না।
আপনি গতকাল রাতে কিছু শুনতে পেয়েছিলেন?
না, অনেকদিন পর দেশে গেছিলাম, ফিরছি গত পরশু, ওইখান থেকে ফিরে খুব ক্লান্ত আসিলাম, বয়স হয়েছে তো ঘুমের মধ্যে কিছু শুনতে পারি নাই।
আপনার কি মনে হয় খুনটা কে করতে পারে?
খুন, খুনের কথা আসতেছে কেন? এটা তো ভূত পেরেদের কাজ, এই বাড়িটা ভালা না।
আপনি দেখেছেন নিজের চোখে?
একদিন দেখছি তো।
কেমন দেখতে ভূতটা?
দূর থেকে দেখছি, দূরে কই জানি যাইতেছে, মনে হয় পলাই যাইতেছে।
আচ্ছা সিরাজ হাসান মানুষ কেমন ছিলেন?
সত্যি কথা কুমু, নাকি সবার নাম বানায় বানায় কুমু?
পুলিশের সাথে বানিয়ে বানিয়ে কথা বলে কেউ পার পায় না তা জানেন তো?
তাহলে সত্যি কথাটাই কই, সিরাজ অনেক বদমেজাজি আর সন্দেহবাতিকা ছিল, মনে করতো সবাই তার শত্রু, কারোর সাথে ভালো ব্যবহার করতো না, মানুষই মনে করতো না আমাকে, মানলাম আমি না হয় আপন কেউ না, কিন্তু নিজের ভাইদের তো সিরাজ দূর দূর করতো।
সেটার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে,
আপনি খোঁজ নিতে পারেন, সবাই তাই কইব, ওর ঘর ও সিরাজ নিজেই ভাঙছে, কত ভালো বই না আসিল রেহানা।
উনি ডিভোর্স দিয়ে দিয়েছেন ওনার স্ত্রীকে?
সে অনেক বড় কাহিনী বাবা, সিরাজের বউ একটু অন্যরকম আসিল, মানে ওর পুরুষ বন্ধু অনেক আসিল, তা সিরাজ দুচোখে দেখতে পারত না, ওখান থেকে রাগ বাড়তেই থাকে সিরাজের, একটা পর্যায়ে বিভিন্ন ভাবে সন্দেহ করতে থাকে ও রেহানারে, দিন দিন সম্পর্ক খারাপ হইতে শুরু করে, আর তারপরে রেহানারে বাইর কইলা দেয় বাইর থেকে।
আচ্ছা কত বছর আগের কথা এটা?
এরাই 20 বছর হইব।
আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমার কথা শেষ, সিরাজ হাসানের ভাইদেরকে ডেকে দিন তো।
আসব।
হ্যাঁ আসুন।
সরি একটু দেরি হয়ে গেল।
না না ঠিক আছে। আপনি মিস্টার হাসানের ছোট ভাই?
জি না, আমি মেজ।
আচ্ছা, আপনি তাহলে আপনাদের চাচিকে নিয়ে গ্রামে গিয়েছিলেন তাই তো?
জি, গত পরশু ফিরেছি।
গতকাল রাতে আপনি কোথায় ছিলেন?
বাসায় ছিলাম। চিৎকার শুনে দৌড়ে এসে দেখি ভাইয়া ছটফট করছে, মনে হচ্ছিল কেউ যেন তার গলা চেপে ধরেছে। ভাইয়া নিজেকে অনেক ছাড়ানোর চেষ্টা করছিল। আমি দৌড়ে যাই, ভাইয়া আমাকে ধাক্কা দিয়ে সরে যাই, তারপর খাট থেকে নিচে পড়ে যাই। তারপর
পুলিশের কাছে তো তন্ময় ফোন করেছিল।
হ্যাঁ, ওই বললো আপনাকে জানানোর জন্য।
আচ্ছা, আমি যদি ভুল না করি তাহলে আপনার ভাই অনেক বেশি সন্দেহপ্রবণ আর মেজাজি ছিলেন, আপনাদের কাউকে বিশ্বাস করতেন না।
হ্যাঁ, তবে বাসার মধ্যে ভাই শুধু তন্ময়কে একটু বেশি বিশ্বাস করতেন।
আচ্ছা, এই তন্ময়ের পরিচয়টা কি?
প্রায় 8-9 মাস আগে ও আমার কাছে আসে একটা চাকরির জন্য। বাবা মা কেউ নেই ছেলেটার, গ্রাম থেকে ঢাকা এসেছে। আমি ওর ব্যবহারে এক প্রকার মুগ্ধ হয়ে যাই। ছেলে হিসেবে তন্ময় অন্য সবার মতো না। পরে ভাইয়াকে ওর কথা বলি, ভাইয়া হয়তো ওর একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবে। পরে ভাইয়া বলল আমাদের বাসা টুকটাক কাজের জন্য ওকে রাখতে।
তারপর ওর কাজ ও নিজেই সবার মনে জায়গা করে নেয় তাই তো?
হ্যাঁ, আর সত্যি কথা বলতে ভাইয়া ওকে অনেক বেশি বিশ্বাস করতেন।
আচ্ছা মিস্টার সুমন, আপনার ভাইয়ার প্রতি কি আপনারা বিরক্ত ছিলেন?
আমরা ভাইয়ার ব্যবহারের জন্য মনে কষ্ট পেতাম, কিন্তু কখনো বিরক্ত হয়নি। ভাইয়া সারা জীবনে
আপনি জানেন ভূতের কাহিনীর ব্যাপারে?
না, আজকে চাচি বলছিল কি সব যেন, এর আগে এই বাসায় এমন কিছু হয়নি।
আচ্ছা আপনার কি মনে হয় সিরাজ হাসানের হঠাৎ মৃত্যুটা কেন হয়েছে, খুন নাকি অতি প্রাকৃত বিষয়?
দেখুন, আমি যা দেখেছি গতকাল রাতে তাতে আমার জায়গাতে যে কেউ থাকলে সেই বলবে এটা ভূতের কাজ, কিন্তু আমার তা মনে হয় না। আর এটা খুনও সম্ভব নয়, কারণ আমরা চিৎকার শুনেই ওখানে গিয়েছিলাম, কিন্তু ওখানে কেউ ছিল না।
তাহলে
ভাইয়ার মনে হয় শারীরিক কোনো সমস্যার জন্য এমনটা হয়েছে।
আমাকে ওনার ডাক্তারের নাম্বারটা একটু দেবেন, যে ডাক্তারের কাছে উনি নিয়মিত চেক আপ করাতেন আর কি।
দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেল, আমরা চলে যাব শেষ পর্বে। দেখি সেখানে কি অপেক্ষা করছে আমাদের জন্য। চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে রয়েছে শারমিন। ফিরে আসছি গল্প শেষ হওয়ার পর। সুমনের সাথে কথা বলে ইন্সপেক্টর হামিদ যখনই সুজনকে ডেকে পাঠাবেন, ঠিক তখনই তিনি জানতে পারলেন যে সুজন কিছুক্ষণ আগে বাসা থেকে বের হয়ে গেছে। ইন্সপেক্টর হামিদ বলেছিলেন আজকে সবার সাথে কথা বলবেন, তাও সুজনের এমন আচরণে বেশ রেগে গেলেন তিনি। তবে কি সুজন কোনোভাবে তার সাথে কথা বলতে চায়নি? কিন্তু কেন, ভয় থেকে? কোনোভাবে সুজন এর মধ্যে জড়িত নয় তো? সাব ইন্সপেক্টর নাহিনকে সুজনের দিকে নজর রাখার কথা বলে বাসা থেকে বের হয়ে যায় ইন্সপেক্টর হামিদ। পোস্টমর্টমের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা তাদের করতেই হবে।
আমি আসলে নিজেই তোমার সাথে কথা বলতে যেতাম, তুমি এসেছো ভালোই হয়েছে।
আমি এসেছি একটা কারণে স্যার, আমি চাই সত্যিটা জানতে, তাই আমি দেরি করিনি চলে এলাম।
আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার ঠিক কি মনে হয়?
আমি জানি না স্যার, যা দেখেছি সেদিন।
কি দেখেছো?
আপনার সাথে কথা বলে যাওয়ার পর ওই দিন রাতে স্যার কি যেন একটা দেখতে পায়, আর অনেক ভয় পায়। আমার ঘর কাছে হয় আমি শুনতে পাই, আর দৌড় দিয়ে ঘরে যাই, গিয়ে দেখি স্যার আমাকে বলছে সে কিছু একটা দেখেছে মাত্রই, দেখতে অনেক ভয়ঙ্কর। আমি আশেপাশে দেখতে লাগলাম, হঠাৎ করেই স্যার আমাকে একটা জিনিস দেখিয়ে দিল।
তারপর আমাকে ফোন দিয়ে তুমি সব বললে তাই তো?
হ্যাঁ, আমি তারপর স্যারকে বলি আমি তার সাথেই থেকে যাবো ওই রুমে, তাকে একা রাখাটা ঠিক হবে না।
আচ্ছা আচ্ছা, তারপর?
স্যার ঘুমিয়ে পড়েছিল, আমারও হঠাৎ কেন যেন চোখ লেগে এসেছিল। সারাদিন খাটাখাটনি হয়তো, তাই আর রাতে সজাগ থাকতে পারিনি, আমি হালকা ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে ঘুম ভেঙে দেখি একটা একটা কালো ছায়া।
সিরাজ হাসান দেখেছেন?
হ্যাঁ, আমি ওই ছায়ার পিছু নিয়েছিলাম। পরে যা দেখি ওই ছায়াটা পুরো আমার মতো, আমার দিকে তাকিয়ে হাসছে। আমি ভয় দৌড় দিই।
তারপর নিজের ঘরে গিয়ে দরজা আটকে দাও।
তারপর স্যারের চিৎকার শুনে যখন আবার বের হই, তখন স্যারের রুমে গিয়ে দেখি স্যার পড়ে আছে, পাশে ভয় দাঁড়িয়ে আছে সুমন ভাই আর সুজন ভাই।
চাচি নামেনি তখনও?
না।
দেখো, তোমাকে সিরাজ হাসান অনেক বিশ্বাস করতেন। উনি কি কখনো ওনার অতীত নিয়ে কিছু বলেছিলেন তোমাকে?
হ্যাঁ, কিন্তু তেমন কিছু নয়। ওনার স্ত্রীর কথা কিছু বলেছিলেন একদিন।
ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি কাল একবার আসব।
স্যার, আমার প্রথম দিনই সন্দেহ হয়েছিল সুজনের ব্যাপারে।
সেটা তো আমারও হয়েছিল নাহিন, কিন্তু এখন একদম পরিষ্কার।
ভাই মারা যাওয়ায় তার মধ্যে কোনো পরিবর্তনই আসেনি।
তুমি খবর নিয়ে কি জানতে পারলে?
স্যার, আমি যা জানতে পেরেছি তাতে সুজনও তার ভাইয়ের মতোই পদমেজাজি আর খুব অসভ্য প্রকৃতি। কারোর সাথে সম্মান দিয়ে কথা বলে না, আর মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা দেয় মাঝ রাতে। তবে সে নাকি মাঝে তার ভাইয়ের ব্যবসা থেকে কিছু টাকা সরিয়ে ফেলেছে।
আচ্ছা, সিরাজ হাসানের অফিসে গিয়েছিলে?
জি স্যার, ওখানকার কর্মচারীদের সাথে কথা বলেছি। উনি এমনিতে মানুষ খারাপ ছিলেন না। অন্য সব মালিকেরা যেমন থাকে, মানে কর্মচারীদের টাকা নিয়ে একটা অভিযোগ থাকে, তা সিরাজ হাসানের কর্মচারীদের মধ্যে ছিল না।
কিন্তু কথা অন্য জায়গায়। আমি চিন্তা করছি ব্যাপারটা কি আসলেই খুন, নাকি শারীরিক কোনো সমস্যা থেকে এটা হয়েছে।
স্যার, আমার কি মনে হয় জানেন, ভূতের ভয় দেখানোর কাজটা না হয় অন্য কোনো মানুষই করলো, কিন্তু এভাবে ওনার মৃত্যুটা কিভাবে মানুষ ঘটাবে?
পোস্টমর্টম রিপোর্ট আসা পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না নাহিন, আমাদের আরো মাথা ঠান্ডা করে ভাবতে হবে।
স্যার, আমি কি সুজনকে নিয়ে আরো তথ্য খুঁজে বের করব?
হ্যাঁ, সবাইকে নিয়ে একটু খোঁজ খবর নাও তো।
আমি তাহলে এখন আসি স্যার। স্যার, এটা খুন!
হঠাৎ করে কি মনে হলো তোমার?
স্যার, সিরাজ হাসান সেদিন এসে কি বলেছিলেন? তিনি বলেছিলেন তিনি ভূতটাকে দেখে প্রথমে ভয় পাননি, ভূতই একটা সময় দূরে তার ঘর থেকে চলে যায়।
এক্স্যাক্টলি এমনটাই বলেছিলেন।
স্যার, একটা জিনিস ভেবে দেখুন তো, ভূত একমাত্র উনিই দেখেছেন, আর কেউ তো দেখেনি। আর কোনো অশরীরই কেন দূর দেবে? কোনো কারণে ধরা পড়ে যাওয়ার ভয় থেকেই মানুষ নিজেকে বাঁচাতে দূর দিয়ে থাকে।
হ্যাঁ, ভালো বলেছো তো, আমার তো খেয়ালই ছিল না এই কথাটা। আমাকে যে ওইদিন রাতে সিরাজ হাসান ফোন দিয়েছিলেন তা আমার মাথা থেকেই বের হয়ে গেছে।
ফোন দিয়ে কি বলেছিলেন তিনি?
ওয়েল, উনি বলেছিলেন, হ্যালো
হ্যালো, আমি সাহেব, আপনাকে মাঝরাতে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি আসলে ফোন না করে থাকতে পারলাম না।
না না, প্রবলেম নেই, আপনি বলুন।
আমি আবারও সেই মহিলাকে দেখেছি।
আবারও? তারপর?
সে একটা পর্যায়ে দৌড় দিতে গিয়ে একটা কানের দুল ফেলে গেছে।
কানের দুলটা আপনি রেখে দিন, কাল দেখি কি করা যায়। তারপর উনি ফোন রেখে দিয়েছিলেন।
স্যার, আমাদের তো এখন ওই কানের দুলটা খুঁজে বের করতে হবে।
অবশ্যই, অশরীরে তো আর বাস্তবে কানের দুল ফেলে যাবে না। এখন আমাদের খুঁজে বের করতে হবে ওই মানুষটাকে যার কাছে অন্য আরেকটা কানের দুল আছে।
স্যার, আরেকটা ব্যাপার, রাকিবা আক্তার, মানে ওনাদের চাচির ব্যাপারেও খোঁজ খবর নিয়েছি কিছু। ওনার ছেলে তাকে বের করে দিয়েছিলেন বাসা থেকে, তখন সিরাজ হাসান মেরেছিল তাকে। ওই বিষয় নিয়ে ওনার চাচি ভালো করে তার সাথে কথা বলতেন না।
আচ্ছা, তার মানে ওই দিন ভদ্রমহিলা এই জন্যই এমন ভাবে কথা বলছিলেন, এখন বুঝতে পারলাম। আচ্ছা নাহিন, ওই মহিলার কোনো মেয়ে আছে?
জি স্যার, গ্রামে থাকে মেয়েটা।
তাহলে ওই দিন ওনার মেয়ের কথাটা বলল না কেন? আমি জিজ্ঞেস করার পর বলেছিলেন শুধু ছেলের কথা।
স্যার, তাহলে কি
ওনার মেয়ে ভূত সেজেও ভয় দেখাতে পারে? কিন্তু বাইরে থেকে এসে এভাবে রাতের পর রাত ভয় দেখানোটা এত সহজ হবে না।
আচ্ছা, ভাষার কেউ যদি হেল্প করে তাহলে? তাহলে তো সম্ভব।
এটাই তো খুঁজে বের করতে হবে নাহিন, রহস্য যেন কমছেই না। তবে হাল আমি ছাড়বই না, কিছুতেই না।
পরদিন সকাল সকাল পোস্টমর্টমের রিপোর্ট চলে এসেছে ইন্সপেক্টর হামিদের কাছে। অনেকক্ষণ মন দিয়ে রিপোর্টটা দেখলেন তিনি, তারপর ফোন করে নাহিনকে ডাকলেন নিজের রুমে।
আসবো স্যার।
হ্যাঁ এসো।
স্যার আমাদের ধারণা তো ভুল নয় তাহলে?
না, তবে একটা খটকা আছে নাহিন।
কি স্যার?
দেখো খটকা ঠিক একটা নয়, অনেকগুলো। খুনি কে এটা একটা প্রশ্ন, খুনি ভুতছে যে ভয় দেখাচ্ছিল কিনা সেটা আরেকটা প্রশ্ন, আর সবচেয়ে বড় প্রশ্ন হল ভয় দেখানো সেই মেয়েটা কে?
স্যার আমি রাকিব আক্তারের মেয়ের ব্যাপারে খোঁজ নিয়েছিলাম। মেয়েটা ভালো করে চোখে দেখে না, গ্রামে থাকে, আর রাকিব আক্তার মাঝে মাঝে সুমনকে নিয়ে দেখা করে টাকা দিয়ে আসে। নিজের সাথে রাখতে চেয়েছিল, কিন্তু সিরাজ হাসান মহিলা মানুষ পছন্দ করেন না, তাই আর সেটা করা যায়নি।
তাহলে এখানে কিছু করা সম্ভব না?
তবে স্যার সুজনের এক প্রেমিকা আছে, সিরাজ হাসানের বাড়ির কাছেই বাসা, ওই মেয়ের ব্যাপারেও খোঁজ নিয়েছি। মেয়েটার নাম নীলা, বাবা মা কেউ থাকে না সাথে।
আস্তে আস্তে সব প্যাচ খুলে যাচ্ছে নাহিন। Just wait and watch.
আমাদের নেক্সট স্টেপ কি হবে স্যার? আমার তো মাথাই কাজ করছে না।
একটা বুদ্ধি আছে, এটা ঠিকভাবে করতে পারলে 90% কাজ হয়ে যাবে।
কি স্যার?
শুনো,
দেরি না করে ইন্সপেক্টর হামিদ চলে গেলেন সিরাজ হাসানের বাসা। বেশ অনেকক্ষণ ধরে বাসার চারপাশটা ঘুরে দেখি, কথা বললেন সবার সাথে। আসার সময় হঠাৎ চোখের সামনে পড়ে গেল সুযোগ, ইন্সপেক্টর হামিদকে দেখে ভুকে গেল।
পালিয়ে পালিয়ে বেরিয়ে কোনো লাভ হবে না কিন্তু।
কে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে?
সেদিন আপনি কথা না বলে বেরিয়ে যদি না যেতেন তাহলে আপনি এত তাড়াতাড়ি ধরা পড়তেন না।
কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না, বলুন কি করতে পারি?
আপাতত আর পালানোর চেষ্টা করবেন না, আমাদের লোক আপনার উপর নজর রাখছে। আর হ্যাঁ, নীলাকে সাবধান করার জন্য ফোন করতে যাবেন না, নীলাও পালাতে পারবে।
পরদিন সকালে আবারও পুলিশের গাড়ি এসে থামল সিরাজ হাসানের বাসার সামনে। না এবার কোনো খুন না, উনি ধরতে এসেছেন তিনি। ড্রয়িং রুমে চুপচাপ বসে আছে সিরাজ হাসানের পরিবারের সবাই, আর তাদের মধ্যে রয়েছেন আরো একজন, সুজনের প্রেমিকা নীলা।
তো সুজন, আশা করি আপনি এখন বলবেন না যে আপনি ওনাকে চেনেন না।
আপনি কি মনে করেছেন আমি জানি না, কিন্তু ওর কোনো দোষ নেই আর আমি কোনো দোষ করিনি।
কানের দুলটা তো ওনারই নাকি?
হ্যাঁ, ওটা আমি ওকে উপহার দিয়েছি।
আচ্ছা, এখন ওনার কাছে যদি জানতে চাই তাহলে উনি কি আমাদের প্রশ্নের একই জবাব দেবেন?
কেন নীলা, উত্তর দিয়ে দাও, ওনাদের বলে দাও তুমি কিচ্ছু করোনি।
উনি বলবেন না। কেন বলবেন না জানেন? অনেক কিছু সামনে চলে আসবে তাহলে। আমি না হয় বলি। নাহিন পেপারটা দাও। প্রথম থেকে বলি, আমার কাছে সিরাজ হাসান যেদিন গিয়েছিলেন ওই দিন উনি বলেছিলেন কোনো এক অপরিচিত মেয়ে তাকে ভয় দেখায়, কিন্তু উনি আটকে রাখার আগেই চলে যায়। আচ্ছা, ভূত কি কখনো ভয় পেয়ে পালিয়ে যায়?
নীলা এসব করেনি।
আমার কথাগুলো শেষ পর্যন্ত শুনুন, তাহলে আর কোনো সন্দেহ থাকবে না। যা বলছিলাম, মেয়েটা শেষ দিন ভয় দেখিয়ে পালিয়ে যাওয়ার সময় একটা কানের দুল ফেলে গিয়েছিল, আর আরেকটা দুল যেটা ভূতের সাথে ছিল সেটাই আমরা নীলার বাসায় পাই। তবে এখানে একটা কিন্তু আছে, নীলা কানের দুলটা কখনো পরেনি, সেটা আরেকজনকে পড়তে দিয়েছিল, তার খুব আপন কাউকে।
তাহলে ভাইয়ার এমন মৃত্যুটা?
ওনার মৃত্যুটাই সবচেয়ে বড় রহস্য সৃষ্টি করেছিল। এমন মৃত্যু কিভাবে সম্ভব? কিন্তু ওনার পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পর সবকিছু পরিষ্কার হয়ে যায়। সুজন, আপনার ভাইয়া ঠিক কেমন করেছিলেন মারা যাওয়ার আগে মনে আছে?
হ্যাঁ, আমি চিৎকার শুনে গিয়ে দেখি।
ভাইয়া, ভাইয়া কি হয়েছে তোমার? কি হয়েছে ভাইয়া? বুঝতে পারছি না তো।
ওনার
শরীরটা বাঁকা হয়ে গিয়েছিল, তাই না? এটার একটা কারণ আছে। ওনার পানির গ্লাসে পানির সাথে মেশানো ছিল মারাত্মক স্ট্রিকনিন, যা খেলে মানুষের প্রথমে খিঁচুনির মতন শুরু হয়, মাথা থেকে শুরু করে সারা শরীর বাঁকা হয়ে যেতে থাকে, তারপর ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই মানুষ।
কিন্তু এই মেয়ের পক্ষে এটা করা কিভাবে সম্ভব? ও তো আমাদের বাসায় এসে ভাইয়ার পানির সাথে এটা মেশাতেই পারবে না।
আমি যদি বলি ভূতই এই কাজ করেছে,
এটা কিভাবে সম্ভব?
সেটাই, ভূত তো মেয়ে, আর এই বাসায় তো কোনো মেয়ে নেই যে এই দুইটা কাজ একসাথে করবে।
হ্যাঁ সেটাই।
বাকিটা আমি বলবো নাকি তুমি বলবে তন্ময়? আমি জানি তুমি মিথ্যে বলো না।
আমি যা করেছি তাতে আমার কোনো দুঃখ নেই স্যার। আপনি হয়তো সে কারণটাও জানেন, আমার বোন আর আমার মায়ের সাথে যে অন্যায় হয়েছে তার প্রতিশোধ নিতেই আমি আমার নিজের বাবাকে খুন করেছি।
আমাদের তন্ময় খুব সুন্দর করে মেয়েদের গলায় কথা বলতে পারে, আর সাজলে ওকে দেখতে একেবারে মেয়েদের মতোই লাগে। এভাবেই দিনের পর দিন মেয়ে সেজে ভয় দেখাতে থাকে সিরাজ হাসানকে। আর একমাত্র বোন নীলা ওকে সাজার জিনিসগুলো এনে দিত। নিজের চাচা সুজনের সাথে প্রেম করাও ছিল নীলা আর তন্ময়ের প্ল্যান। বাকিটা তুমি বলো নাহিন।
বিয়ের আগে সিরাজ হাসান গোপনে বিয়ে করেছিলেন অহনা নামের একজনকে, মানে তন্ময় আর নীলার মাকে। পরে আর স্বীকার করেননি, অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজ করে বড় করেছেন দুই ছেলে মেয়েকে।
মায়ের এই কষ্ট দেখতে দেখতে বাবার প্রতি রাগ ক্ষোভ বেড়ে যাচ্ছিল তন্ময় আর নীলার। এক পর্যায়ে মা যখন অনেক কষ্ট পেয়ে মারা যায় তখন তন্ময় আর নীলা মিলে পরিকল্পনা করে, আর দুজন এই বাড়িতে ঢুকে দুই ভাবে বিশ্বাস অর্জন করে সবার, তারপর প্রতিশোধ নেবার পালা। তন্ময় কেমিস্ট্রির স্টুডেন্ট হয়, স্ট্রিকনিন প্রয়োগ করাটা কোনো কঠিন কিছু ছিল না। তবে এর মধ্যে একটা ব্যাপার আছে।
আমাকে সব সত্যি কথা বলেছিল তন্ময়, আমি খুঁজে বের করতে না পারলেও ও নিজে থেকে আত্মসমর্পণ করত আমার কাছে। ও নিজেই আমাকে ওকে খুঁজে বের করার রাস্তা দেখিয়ে দিয়েছে। ও টের পেয়েছিল যে আমি ওর সাথে কথা বলার সময় নাহিন সবার ঘরে আলামত খুঁজবে, এসব জেনেও ও সবাই আমাদের হাতের কাছে রেখেছে।
আমার কোনো দুঃখ বা কষ্ট নেই, আমার যা হবার হবে।
আরেকটা কথা, নীলা একদিন এসেছিল এই বাসায় অনেক রাতে, ওটা নিয়ে শুধু তন্ময় আমাকে মিথ্যে কথা বলেছিল। ও বলেছিল ওই দিন রাতে ও নিজেই আরেকজন তন্ময়কে দেখেছে, সেটা ছিল নীলা, ভাইকে দেখতে এসেছিল।
আমার মা সারা জীবন অনেক কষ্ট করেছে, তার কাছে সিরাজ হাসানের কষ্ট কোনো কষ্টই না, ওনাকে মেরে আমার কোনো অনুতাপ নেই।
ওই দিন ওই বাসায় আর কেউ কোনো কথা বলেনি। কিছু কিছু সময় বলার মতো কিছুই থাকে না মানুষের মুখে। এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশার গল্প অবিশ্বাসী, লিখেছেন ফাতেমা কায়েমি, নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা এবং সাউন্ডে ছিলেন রালিব খন্দকার। আর জানিয়ে দেব বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নাম করে। ইন্সপেক্টর হামিদের চরিত্রে অভিনয় করেছেন রেহাত, সাব ইন্সপেক্টর নাহিনের চরিত্রে শুদ্ধ, সিরাজ হাসানের চরিত্রে নাফিস, সুজনের চরিত্রে রিফাত, সুমনের চরিত্রে নীরব, রাকিবা আক্তারের চরিত্রে অভিনয় করেছেন সাকি, তন্ময়ের চরিত্রে অভিনয় করেছেন আবিদ এবং ভূতের কণ্ঠ দিয়েছেন সাকি। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও হাজির হয়ে যাবো কুয়াশা এক্সপ্রেস এবং কুয়াশার গল্প নিয়ে। সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন। সবাইকে শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.